الميل وسري ينصرنا، الميل
ইসলামের অস্ত্রপ্রায় সূর্যকে যিনি রক্ত দিয়ে পুনরুজ্জীবিত করেছেন, সেই হুসাইনের শাহাদাতের শোক গাথা আজও ভেসে বেড়ায় আকাশে বাতাসে। মহানবীর প্রাণপ্রিয় এই দৌহিত্র ইমাম হুসাইনের গৌরবোজ্জ্বল ত্যাগের চরম পরাকাষ্ঠার স্মরণে আমাদের এই ক্ষুদ্র আয়োজন।
আজাদারানে মোহতারাম, শাবে হাসতুম 8 তারিখ এর রাত, যারা আজাদার, যারা হুসাইনের জন্য কাজকর্ম ফেলে রেখে ছুটে আসে মজলিসে, যারা কালো কাপড় পরে শোক মানায়, অনেকে আছে এখনো যারা এই 10 দিনের মধ্যে মাথায় একবার তেলও দেয় না, অনেকে আছে একবারও তারা ভালো খাবার খায় না, মাছ গোশত থেকে শুরু করে যা যা ভালো খাবার বোঝায় কিছুই তারা খায় না, এমনকি তরকারিতে তারা তেলও দেয় না। অনেকে আছে এই 10 দিন পুরোপুরি খালি পায়ে চলে, আজাদার চায় ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গে চলতে। ইয়া লাইতানি কুনতু মাআকুম ফাআফুজা মাআকুম ফাউজান আযীমা। আফসোস করতে হয়, আফসোস করি ইমাম, এই সৌভাগ্য আমাদের হয়নি সেদিন আপনার সাথে থাকার, এই আফসোস আমাদের রয়েছে, যদি আপনার সাথে থাকতাম তাহলে নিশ্চিত আমরাও শাহাদাত মৃত্যু এসবের কথা নাই, কিন্তু যদি থাকতাম তাহলে ফৌজান আযীমা, আফুজা ফৌজান আযীমা, এটাকে বড় একটা ফৌজ বিজয়। যারা আহলে বাইত, যারা আহলে বাইতের অনুসারী, তারা মৃত্যু কথা তারা মুখে বলে না, মৃত্যু একেই বলে ফৌজ বিজয়। ইমাম আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম কুফার সেই মেহরাবে যখন তার মাথায় তলোয়ার নেমে আসছে, একবার বলছেন না যে হায় আফসোস আমার মৃত্যু হলো, হায় আফসোস আমার রক্ত বেরিয়ে যাচ্ছে, মাথা কেটে গেছে, না এসব কথা না। ফুজ, আমি জয়ী হয়েছি, যদি বিশ্বাস না হয় ইমাম বলছেন বে রব্বেল কাবা, এই কাবার যে রব তার কসম করে বলছি যে আমি জয়ী হয়েছি। আমরা কারবালার ময়দানে কাউকে এই ইমাম হোসেন আলাইহিস সালামের ইমামপুরি যারা ছিল, যারা শহীদ হয়েছে, কাউকেই তারা পরাজিত হয়েছিল, তারা তাদের মৃত্যু হয়েছে, তাদের ক্ষতি হয়েছে, শেষ হয়েছে না, সবাই বিজয়ী হয়েছে। এটা আহলে বাইতের শিক্ষা। আজাদারান কথাগুলো এই জন্য বলতে চাচ্ছি যে 8 তারিখ থেকে যারা আজাদার তাদের চেহারা, 8 তারিখ থেকে যে আজাদারির মজলিস হয় সেই মজলিসের চেহারা এটা বদলে যায় সম্পূর্ণ। কারণ কারণ কারবালায় 8 তারিখ থেকে সবকিছুই বদলে যেতে শুরু করে। প্রথম যেটা বদলেছিল সেটা কি? প্রথম বদলেছিল এই 8 তারিখ থেকে ইমাম হুসাইন আলাইহিস সালামের খিমায় পানি পৌঁছানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছিল। 8 তারিখ থেকে ইমাম হোসেন আলাইহিস সালামের খিমায় পানি পৌঁছানো সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছিল, আর পানি যাবে না। পানি প্রথম থেকেও যায়নি, কিন্তু নিষেধাজ্ঞা এইভাবে ছিল না। এখন 8 তারিখ থেকে ইমাম হোসেন আলাইহিস সালামের এই খিমাগুলোতে যেন কোনো পানি না যায়। আজাদারান সময় কম থাকে, কিছু কথা বললেও নয়, দুই দল লোক আছে, এই দুই দল লোকের চেহারার কিছু চিহ্ন আছে, এই পানি বন্ধ করা আর পানি দেয়া, এই আজকে কারবালায় শুধু প্রথম না, সেই যখন ইমাম আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলেছিলেন সিফিনে, মুয়াবিয়ার লোকজন সেদিনও আদেশ পেয়েছিল যে তোমরা এমন জায়গায় অবস্থান নাও যেখান থেকে পানি সংগ্রহ করে, আলীর দলবল যখন আসবে যেন তখন পানি যেন না পায়। সেদিনও এই ইয়াজিদের বাবা মুয়াবিয়া সিফিনের যুদ্ধে যখন আলী আলাইহিস সালাম যাচ্ছিলেন যেখান থেকে পানি সংগ্রহ করে, সেই পানির মুখে পৌঁছে দেখেন মুয়াবিয়া তার লোক লস্কর সেখানে দাঁড় করিয়ে রেখেছে, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আলীর সঙ্গীরা যেন এক কাচ্চা পানি না পায়। আমাদের দেশ মতো নয় পানি, আরবের মরুভূমিতে পানি জায়গায় জায়গায় নির্দিষ্ট, অনেক দূর পরে পরে যে মানুষ তার সব সে মশক যদি থাকে মশক খালি হয়ে যায়, অপেক্ষায় থাকে কখন সেই জায়গায় পৌঁছবে, একটু পানি পাবো, পানি খাবো। ইমামের সঙ্গীরা এগিয়ে গেলেন যেখানে পানি পাওয়া যায়, খবর ছিল যে দেখেন এই অবস্থা, তারা পানি নিতে গেল, এজিদের এই মুয়াবিয়ার লোকেরা এসে বলল পানি আমরা নিতে দেব না, ফিরে আসলো তারা, বলছেন মাওলা আমরা তো সবাই এই পথ অতিক্রম করে এসে মরুভূমির মধ্যে পিপাসার্ত, আমাদের পানির খুবই প্রয়োজন, কিন্তু মুয়াবিয়ার লোকজন আমাদেরকে পানি নিতে দিচ্ছে না। ইমাম আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম বললেন, তোমরা যাও, তোমাদের তলোয়ারগুলোকে আগে পরিতৃপ্ত করো, তলোয়ার তো আর পানি খায় না, তলোয়ার চায় রক্ত। নির্দেশ দিলেন, যাও আগে তোমাদের তলোয়ারগুলোকে পরিতৃপ্ত করো, তারপর তোমরা নিজেরা পানি খেয়ে তোমাদের মনকে পরিতৃপ্ত করো। সবাই বুঝতে পারলো ইমাম আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম কি বোঝাচ্ছেন। ইমামের নির্দেশ পেয়ে সৈন্যরা যে তাৎক্ষণিক যুদ্ধে লিপ্ত হলো এবং তাদেরকে হটিয়ে দিয়ে পানি নিজেদের দখলে নিল। কিন্তু এই জায়গায় আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম এর লোকজন যখন এই পানির নিয়ন্ত্রণ নিল, এবার এরা চাইল যে আমরা এখন পানি ঘিরে রাখবো, মুয়াবিয়ার লোকদেরকে এক কাতরা পানি নিতে দেব না। তারা যখন ঘিরে দাঁড়ালো, এই সংবাদ ইমামের কাছে পৌঁছালো, ইমাম ছুটে বেরিয়ে আসলেন, বললেন, তোমরা কি করছো? আল্লাহর দান পানি, এই পানির উপরে অধিকার সবার, ওরা যে কাজ করেছে অমানুষের কাজ, আমরা সেই কাজ করতে পারি না, খুলে দাও, সবাই যেন পানি নিতে পারে। আজাদ আরান আজিজ, এই আমাদের কাউন্সিলর বললেন, নবীর সুন্নত আলী ইবনে আবি তালিব আলাইহিসসালামের সুন্নত এবং সিরাত, এটা জানার দরকার আছে। একবার সবাই সালাওয়াত পড়ুন। অনেকে হয়তো বলতে পারেন, কি এমন সিরাত এবং কি এমন সুন্নত ছিল? সুন্নত নবীর ছিল, সুন্নত আলী ইবনে আবি তালিবের ছিল, এইটা দেখা যায় তাদের জীবনে কিভাবে। যারা পানি বন্ধ করেছিল সেই দুশমনদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া যেত পানি বন্ধ করে। আলী ইবনে আবি তালিব আলাইহিসসালাম ছুটে গেলেন, বললেন যে না, আল্লাহর দান পানি, এই পানি বনের পশু পাখি থেকে শুরু করে মানুষ সবার দরকার হয়, কাজেই এটা কেউ আটকাতে পারে না। ইমাম বললেন, খুলে দাও পানি, সবাই যেন পানি পেতে পারে। মুয়াবিয়ার লোকেরাও সেদিন পানি নিল। এই কারবালার ময়দানে যখন ইমাম হোসেন আলাইহিসসালাম প্রথম হুর ইবনে ইয়াজিদের সেই বাহিনীর মুখোমুখি হন, এমন জায়গায় যেখানে এক পর্যায়ে ইমামকে বাধা দেওয়া হয়, ইমাম হোসেন আলাইহিসসালামকে বলল, আপনি আর সামনে অগ্রসর হতে পারবেন না। হুর ইবনে ইয়াজিদ সেনাপতি 1000 সৈন্য নিয়ে দাঁড়িয়েছিল, বলল যে আপনাকে আর অগ্রসর হতে দেওয়া যাবে না। নামাজের সময় হলো, ইমামের যারা সঙ্গী ছিল তারা নামাজে দাঁড়িয়ে গেল। হুর যদিও শত্রু কিন্তু সেও নামাজের জন্য প্রস্তুত হলো, বলল, না মাওলা, আপনাকে তো ইমাম মানি, যদিও ইয়াজিদের নির্দেশে আমরা আপনাকে বাধা দিচ্ছি, কিন্তু আপনি তো ইমাম, আপনার পিছনে আমরা নামাজ পড়ব, আপনি নামাজে দাঁড়ান। অনেকে উজু করার প্রয়োজন হলো, ইমাম বলল, তার কাফেলায় যে পানি ছিল, বললেন, এই পানি ওদেরকে দাও, ওরা উজু করুক। শুধু তাই না, ওদের যে উটগুলো, ওদের যে ঘোড়াগুলো ছিল, ইমাম বললেন, ওগুলোও যদি পানি খাইতে চায়, আমাদের কাছে যে পানি এখন আছে তার থেকে ওদের পশুগুলোকে দাও। ইমাম হোসেন আলাইহিসসালাম, এরপরে আজকে 8 তারিখ নির্দেশ দেওয়া হলো, ইমাম হোসেন আলাইহিসসালামের খিমায় যেন কোনো আর পানি না যায়। কয়েক হাজার সৈন্যকে ফুরাত নদীর ধার দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো, কেউ পানি আনতে গেলে তাকে হত্যা করা হবে। এই সংবাদ যখন খিমায় পৌঁছালো, ইমাম হোসেন আলাইহিসসালাম 8 তারিখের রাত্রে ছিল, সবাইকে ডাকলেন, আলী আকবরকে ডাকলেন, আব্বাসকে ডাকলেন, ডেকে বললেন, দেখো তো আমাদের খিমায় আর কতটুকু পানি আছে। পানিগুলোকে এক জায়গায় করা হলো, অল্প একটু পানি আছে আর। ইমাম বললেন, কোনো খিমায় কোনো তাবুতে বেশি পানি থাকবে, কোনো তাবুতে কম পানি থাকবে, এর চেয়ে বরং ভালো আমরা পানিগুলোকে যে তাবুতে যে কয়জন তাদের সবার জন্য সমান করে ভাগ করে করে দেই। বেশি ছিল না, কেউ বলে 1 পেয়ালা, কেউ বলে 2 পেয়ালা, এক একজনের ভাগে এতটুকু করে পানি হয়েছিল সবার জন্যে। যখন ভাগ করে প্রত্যেকে পানি নিয়ে নিয়ে তাদের তাঁবুর ভিতরে ঢুকলো ইমাম হোসেন আলাইহিস সালাম, একবার আলী আকবরকে ডাকলেন আর একবার ভাই আব্বাসকে ডাকলেন। বললেন, আলী আকবর, হে আব্বাস, দেখতে পাচ্ছ পানি আর এতটুকু করে আছে, ওদিকে জালেমরা পানি আমাদেরকে আনতে নিষেধ করে দিয়েছে, আমরা একটু বয়স্ক আছি, আমাদের যে পানির ভাগটা এটা আমরা ওই তাবুর জন্য পাঠাই, ওই খিমার জন্য যেখানে আলী আসগার আছে, আলী আসগার একটু পানির প্রয়োজন বেশি, ছোট মানুষ, তার মায়ের বুকে দুধ শুকিয়ে গেছে, তো আমরা আমাদের পানির ভাগটাকে আমরা আলী আসগারের জন্য ওই তাবুর ভিতরে পাঠিয়ে দিই। এই কথা শোনার সাথে সাথে আলী আব্বাস বলে উঠলেন, আলী আকবর বলে উঠলেন, মাওলা, আপনার এই কথা না বললে আমরা এটাই করতাম। এই হিসাবে যদি আরো একদিন কারবালাইরা পানি পেয়েছিল, কিন্তু আমার মাওলা আলী আকবর এবং আবুল ফজল আব্বাস 8 তারিখ থেকে তাদের পানি যেহেতু তাদের দিয়ে দিয়েছিল, 8 তারিখ থেকে এই বাকি 2 দিন 3 দিন রোজা আসর পর্যন্ত তারা আর পানি নিজেরা পান করেনি। আজা দারান সত্যিকারের কারবালার যে মাসায়েব, কারবালার যে মুসিবত আজ 8 তারিখ থেকে শুরু হয়ে যায়। অনেক জায়গায় রসম আছে 8 তারিখ থেকে, মাওলা আলী আব্বাস আব্বাসের জন্য অনেক জায়গায় উৎসর্গ করা হয়, আলী আব্বাসের মাসায়েব পড়া হয়, কারণ আজকের থেকে যেন ইমাম হোসেন আলাইহিস সালামের এই সেনাপতির ভার, আলমদারের সেই ভার আলী আব্বাস আনুষ্ঠানিকভাবে হাতে তুলে নিলেন। মাওলা, আপনি ভয় করবেন না, আপনার পাশে আপনার ভাই আব্বাস আছে, আব্বাস আলমদার আছে। আমরা অনেক জায়গায় যখন মহরম শুরু হয়, একটা বড় আলম, অনেক বড় একটা পতাকা, যার গায়ে রক্ত ছিটিয়ে দিয়ে আমরা টানিয়ে রাখি 10 দিন ধরে, যেখানে যেখানে কারবালা আছে, যেখানে যেখানে ইমাম বাড়ি আছে, একটা আলম সেখানে আমরা দাঁড় করিয়ে রাখি, আশুরার দিন শেষ না পর্যন্ত এই আলম আমরা নামাই না। আমাদের অনেকে প্রশ্ন করে, এই আলমটা কিসের, কিসের প্রতি? এ হলো এমন এক আলম যে আলমদার ছিলেন আমার আপনার মাওলা হযরত আব্বাস। ইতিহাসে এভাবে বর্ণনা করা হয়েছে, যখন কারবালার ঘটনা শেষ হয়ে যায়, এই যে সমস্ত জিনিসগুলো কারবালায় যারা শহীদ হয়েছিল তাদের থেকে কুড়িয়ে নেওয়া হয়েছিল, সেগুলোকে সংগ্রহ করা হয়েছিল, করে বস্তাবন্দি করে এই কাফেলার সাথে এজিদের দরবারে শামে পাঠানো হয়েছিল। ইমাম পুরীকে বন্দি করে যখন শামের দরবারে উপস্থিত করা হয়, তখন এজিদের সামনেই এই বস্তার ভিতরে, পোটলাগুলোর ভিতরে কি কি আছে একটা করে বের করে করে এজিদকে দেখানো হচ্ছিল। অনেকগুলো, কোনোটা ইমাম হুসাইনের, কোনোটা আলী আকবরের, কোনোটা কারবালা শহীদের, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জিনিস, কারোর আংটি, এই জিনিসগুলো ওখান থেকে বের করে করে দেখানো হচ্ছিল। এর পাশ থেকে একটা জিনিস ছিল, সেটা হলো একটা আলম। এই যে আলম, এই আলমটা যখন বের করে রাখা হয়েছিল, তখন এজিদ বলেছিল, এই আলমটাকে আমার কাছে আনো তো, কাছে নিয়ে আসা, নিয়ে যাওয়া হয়েছিল। এজিদ দেখে অবাক হয়েছিল, বুঝলে এই আলমটা কার হাতে ছিল, বুঝলে কেন? এজিদ বলল, সালাম জানাই, আবাইতা আল্লানা ইয়া আব্বাস। যখন বলা হলো এই আলমদার ছিল আলীর পুত্র, ইমাম হোসেনের ভাই আব্বাস আলমদার, তখন ইয়াজিদ এই কথা বলে উঠেছিল, আবাইতা আল্লানা ইয়া আব্বাস, হে আব্বাস, আমি তোমাদেরকে যত গালাগালি করি না কেন, তোমাকে আমি গালাগালি করতে পারি না, তোমাকে মন্দ বলতে পারি না, কারণ ইয়াজিদ বলল যে অবাক করে, এখানে দেখো তোমরা সবাই লক্ষ্য করে, এই আলমটার সব জায়গায় ফুটা ফুটা হয়ে গেছে, এই আলমটার সব জায়গায় তীরের দাগ, তলোয়ারের দাগ, কিন্তু যে জায়গাটা মানুষ হাত দিয়ে ধরে, এই জায়গাটায় একটা তীরও লাগেনি, তলোয়ারও লাগেনি। তার মানে কি বোঝা যায়? যে আলম যে ধরেছিল, কি এই জায়গায় তীর তলোয়ার আসেনি? অবশ্যই এসেছিল, কিন্তু সেই তীর এবং তলোয়ার সবগুলো তার হাতে ধারণ করেছে, একটা আলমের গায়ে লাগতে দেয়নি। এ কোন আলমদার ছিল, এ কোন বীর ছিল, কোন সাহসী ছিল? তাই ইয়াজিদ বলেছিল যে, হে আব্বাস, তোমাকে আমি কোনো খারাপ বলতে পারবো না। কিন্তু একটা প্রশ্ন সে করেছিল, বলেছিল কেউ তার ভাইয়ের জন্য এতটা পর্যন্ত করে, কেউ তার ভাইয়ের জন্য এইভাবে করে? আব্বাসকে চিনতে হলে অনেক কিছু জানার দরকার। হযরত আব্বাস আলমদার আজকের থেকে ইমাম হোসেন আলাইহিস সালামের এই শিশু দিয়ে, বাচ্চা দিয়ে যারা আজকে কাফেলে আছে তাদের সবারই আলমদার হলেন, তাদের সবারই সেনাপতি হলেন ইমাম হোসেন আলাইহিস সালাম। এই আলম যখন আব্বাসের হাতে দিয়েছিলেন তখন তিনি এক ধরনের শান্তি অনুভব করেছিলেন, কারণ আব্বাস এক অদ্ভুত বীর ছিল, আব্বাস এক অদ্ভুত শক্তিশালী এক মানুষ ছিল ইমাম হোসেন আলাইহিস সালাম। আলী আব্বাসকে দায়িত্ব দিয়েছিলেন এই সবগুলোকে, এই সেনাপতির দায়িত্ব। হযরতে আব্বাস যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই একদিনের শিশু, অতটুকু মানুষ, যখন তাকে নিয়ে আসা হয়েছিল বাবা আলী ইবনে আবি তালিবের কাছে, বাবা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম আলী আব্বাসের চেহারার দিকে তাকিয়ে তার ওই ছোট্ট ছোট্ট এই দুই বাজুতে চুম্বন করলেন। সবাই বললেন, মাওলা আপনি এখানে চুম্বন করছেন কেন? শিশু বাচ্চার তো গালে চুম্বন করে। বলছেন, তোমরা জানো না আমি এই দুইটা বাজুর উপরে কতটা ভরসা করে আছি, আমার হুসাইনের জন্য এই দুইটা বাজুর এই জায়গা থেকে কাটা হবে। তারপর সেদিন যখন ইমাম আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম ইবনে মুলজামের তলোয়ারের আঘাতে তার জীবনের শেষ মুহূর্তে হাজির হয়েছিল, তিনি একটা ঘরানা পরিবেশের মধ্যে এক এক করে শেষ মুহূর্তে অন্তিম বিদায় নিচ্ছিলেন সবার থেকে, একজন একজন করে ডাকছেন, তাকে বিদায় নিচ্ছেন তার ছেলেদের ভিতর থেকে, তার স্ত্রীদের থেকে, তার পরিবার পরিজনদের থেকে বিদায় নিচ্ছিলেন। এই ঘরের দেয়ালের এক কোণে দুইজন বসে আছে, একজন উম্মুল বানীন, আর তারই পাশে তারই ছেলে হযরত আব্বাস আবুল ফজলুল আব্বাস। সবার প্রায় বিদায় পর্ব শেষ হয়ে গেছে, ইমামেরও অন্তিম মুহূর্ত। উম্মুল বানীন আস্তে করে উঠে এসে বললেন, মাওলা আমি আপনার স্ত্রী, কিন্তু কখনো মা ফাতেমা জাহরার সমান আমি কোনোদিন দাবি করি না, আমি ওনার গোলাম হয়ে কালিজ হয়ে আমি বেঁচেছিলাম, এটাই আমার গৌরবের। কিন্তু আমার ছেলে আবুল ফজল আব্বাস কি অপরাধ করেছে? ইমাম বললেন, কেন কি হয়েছে? বললেন, আপনি সবাইকে ডাকলেন, আলাদা আলাদা করে তাদের জন্য দোয়া করলেন, কিন্তু আমার আবুল ফজল আব্বাসকে তো আপনি একবার ডাকলেন না। ইমাম বললেন, উম্মুল বানীন তুমি কেঁদো না, তুমি বসে দেখো কি করি। বললেন, ডাকো তোমার আবুল ফজল আব্বাসকে, ইমাম এর কাছে চলে আসেন। আবুল ফজল আব্বাস, আবুল ফজল আব্বাস এগিয়ে আসলেন, ইমাম তার হাতটা ধরলেন, পাশে বসেছিল ইমাম হুসাইন আলাইহিসসালাম, আর একাতে ইমাম হুসাইন আলাইহিসসালামের হাতটা ধরলেন, ধরে এবার আব্বাসকে বলতেন, আব্বাস আমার হুসাইনের হাতটা তোমার হাতে আমি রেখে গেলাম, আব্বাস তুমি যেন এই হাতকে কখনো ছেড়ো না, আব্বাস তুমি তোমার ভাইয়ের পাশে থেকে এটা আমার হচ্ছে। আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম যখন এই দায়িত্বটা আবুল ফজল আব্বাসের হাতে দিলেন, যেন শান্তির সাথে মৃত্যুবরণ করলেন, যেন শান্তির সাথে শাহাদাত বরণ করলেন, চলে গেলেন মাওলানা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। আজ কারবালার ময়দান ইমাম হোসেন আলাইহিস সালামের এই বিপদের দিন, এই বিপদের দিন আবুল ফজল আব্বাসের সেই দায়িত্ব মুহূর্তে মুহূর্তে বেড়ে যাচ্ছে। জুহাইর ইবনে কাইন একজন সাহাবি ছিল, সে সাহাবিও ওই দিনের ওই মজলিসে ছিল, আজকে সে কারবালার ময়দানে হাজির। কারবালায় যখন ইমাম হোসেন আলাইহিস সালামের অবশিষ্ট কয়েকজন সাহাবি এখনো বেঁচে আছে, তার মধ্যে জুহাইর ইবনে কাইন, জুহাইর ইবনে কাইন একবার
আবুল ফজল আব্বাসের কাছে এসে বলছে, হে আব্বাস, আমি তোমাকে একটা কথা বলবো। হযরত আব্বাস বলছেন, এখন তোমার কথা শোনার সময় নেই। জুহাইর ইবনে কায়েন বললেন, আমার এই কথাটা কিন্তু সাধারণ কথা নয়, তোমার বাবা আলী ইবনে আবি তালিবের কথা। এই কথা শোনার সাথে সাথে আবুল ফজল আব্বাস একবার মাথাটা নিচু করলেন তার বাবার স্মরণে, বলছেন, জুহাইর দেখো না বিপদ কেমন, কিন্তু তুমি যখন আমার বাবার নাম নিয়ে, আমার বাবা আলী ইবনে আবি তালিবের কথা যখন বলেছো, তখন তোমার কথা আমি মনোযোগ দিয়ে শুনবো। বলো তো তোমার কি কথা আছে? জুহাইর ইবনে কায়েন বলছেন, আব্বাস আমি কিছু না, তোমার বাবার সাথে একটা কথা বলতে চাই। তোমার বাবা কিন্তু তোমাকে এই দিনের জন্যই চেয়েছিলেন। আবুল ফজল আব্বাস বলছেন, জুহাইর ইবনে কায়েন, তুমি কি আমাকে আমার দায়িত্বের কথা মনে করাই দিতে চাও? আমি আমার দায়িত্ব জানি, আমার বাবা আমাকে আজকের দিনের জন্য তৈরি করে রেখে গেছেন, আমার মাওলা ইমাম হোসেন আলাইহিসসালামের সাহায্যের জন্য আমাকে তৈরি করে রেখে গেছেন। তারপর এমন একটা কথা বললেন, বললেন, হে জুহাইর ইবনে কায়েন, দেখবা দেখবা আব্বাস তার ভাইয়ের জন্য কি করতে পারে। জুহাইর ইবনে কায়েন দেখবা দেখতে পাবে তোমার এই আব্বাস তার ভাইয়ের জন্য কি করে, এমন কাজ করবে, এমন ভাবে শাহাদাত বরণ করবে যে শাহাদাত তোমরা কেউ কখনো চোখে দেখোনি। ইমাম হুসেন আলাইহিসসালামের সেই মুহূর্ত চলে আসলো যখন আর কেউ কেউ বেঁচে নাই, আর কেউ বেঁচে নাই, সামনে তখনও দাঁড়িয়ে আছে। আমি এই দৃশ্যগুলো যখন পড়ি আমার বুকটা ফেটে যায়। আল্লাহ রে আল্লাহ, একজন সেনাপতি তার চোখের সামনে দিয়ে সবাই বিদায় নিয়ে যাচ্ছে, শহীদ হয়ে ফিরে আসছে, অথচ অথচ আমার মাওলা আবুল ফজল আব্বাস আলমদার তার সে আলম নিয়ে ইমাম হোসেন আলাইহিসসালাম যে জায়গাটা দেখিয়ে দিয়েছিলেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে। আবুল ফজল আব্বাস যখন দেখলেন যে আমার মাওলা একা হয়ে গেছেন, বললেন, এবার বোধহয় আমার পালা, এবার বোধহয় আমার সেই সময়। তিনি আস্তে আস্তে আলমটা নিয়ে মাওলার কাছে এগিয়ে আসলেন, বললেন, মাওলা এবার কি আমি যেতে পারি? মাওলা এবার কি আমার অনুমতি দিবেন? ইমাম হোসেন আলাইহিসসালাম বললেন, আব্বাস তুমি না আমার আলমদার? বললেন, মাওলা আমি আপনার আলমদার ঠিকই, কিন্তু এমন এক আলমদার, এমন এক সেনাপতি যার আর একজনও সেনা বাকি নাই। মাওলা কেমন সেনাপতি? সেনারাই অতত সেনাপতি। ইমাম বললেন, আব্বা তোমার সেনার দিকে তাকিও না, তুমি তাকাও তোমার মাওলার দিকে। তোমার মাওলা এখনো যে এইভাবে শক্ত হয়ে আছে, এখনো যে এইভাবে শক্তি শক্তি অনুভব করছে, সেটা তোমার দিকে তাকিয়ে অনুভব করছে। ইমাম হোসেন আলাইহিসসালাম আবুল ফজল আব্বাসের অবস্থা বুঝলেন, বললেন, আবুল ফজল আব্বাস এগিয়ে আসো, তোমার এই এই ঝান্ডা তোমার এই আলমকে এক হাতে ধরো, আর দেখো তো কান পেতে শুনো তো, কিছু শুনতে পাও কি? আবুল ফজল আব্বাস কান পেতে শুনলেন, কিছুই শোনার নেই, কেউ তো অবশিষ্ট নেই, একটা আওয়াজ আসছে শুধু, এই আওয়াজটা কাদের? ছোট ছোট বাচ্চাদের বলতে, আলাদা। আবুল ফজল আব্বাস বলছেন, মাওলা কিছুই তো শুনি না, শুধু একটা আওয়াজ আসছে, গুনগুনানি আওয়াজ, শিশু পিপাসার্থ শিশুদের আওয়াজ, আল আতাশ আল আতাশ শব্দ। মাওলা বললেন, আব্বাস তুমি বিদায় নেওয়ার আগে, যাওয়ার আগে দেখো তো এই বাচ্চাদের এই পিপাসাকে দূর করতে পারো কি, একটু চেষ্টা করো, দেখো দেখো একটু এক কাপটা পানি তাদের জন্য আনতে পারো কি। মাওলা আবুল ফজল আব্বাস ইমামের নির্দেশ পেলেন, কি করলেন, একটা তাঁবুর মধ্যে ঢুকলেন, একটা তাঁবু ছিল যে তাঁবুটার মধ্যে শুধু মশকগুলো রাখা ছিল, তিনি পানি আনার জন্য একটা মশক নেওয়ার জন্য সেই তাঁবুর মধ্যে গেছেন। তাঁবুর মধ্যে যে কি দেখছেন আজ ধরনের আজ কি দেখছেন, দেখছেন বাচ্চারা সবই তাঁবুর মধ্যে একটা একটা মশক নিচ্ছে বাচ্চারা, আর সেই মশকটাকে তাদের পেটের মধ্যে পেটের নিচে রেখে উপুড় হয়ে কেমন ভাবে কাচ্চার বলছে, আলাতাস আলাতাস বলছে, নে বাচ্চারা তোমরা এভাবে শুয়ে আছো কেন, এই খালি মশক পেটের নিচে কেন রাখছো? বলছে চাচু চাচু আমাদের বড়ই পিয়া, আমরা এভাবে এই মশকটাকে পেটের নিচে নিয়েছি, একটু আশা করছি যে এইভাবে যদি আমাদের পাশে একটু কমে যায় চাচু, এতে যদি আমাদের পিপাসা একটু কম হয়। ইমাম হোসেন আলাইহিসসালামের নির্দেশ ছিল আব্বাস যাও পানি আনো। আব্বাস যে বললেন হে সাকিনা হে বাচ্চারা তোমরা আর ভয় করো না, আমার মাওলা আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদের জন্য পানি আনো। এই কথা ছিল সাকিনা এগিয়ে আসতো, বললেন চাচু সত্যি কি আমাদের জন্য পানি আনবেন? বলছেন সাকিনা একটুখানি সবর করো, তোমার চাচা তোমাদের জন্য পানি আনবেন। সাকিনা বলছেন চাচা আপনি কি সত্যি পানি আনতে বলবেন? বলছেন সাকিনা তোমার চাচা কখনো এমন কো হয়েছে যে ওয়াদা করলে সে ওয়াদা পূরণ করে না? সাকিনা মনে খুব খুশি হলো। সাকিনা বাচ্চাদেরকে ও ডেকে ডেকে বলছে এ বাচ্চারা আর মশক নয়, মশক গুলো রেখে দাও, এবার যাও তাবুর ভিতরে যে একটা করে সেই তোমাদের পেয়ালা নিয়ে আসো, পেয়ালা নিয়ে আমার এখানে দাঁড়াও, আমি তোমাদেরকে একটু পরেই তোমাদের পেয়ালা ভরে পানি দেব, আর তোমরা পানি খাবে, তোমরা যেন কেউ গন্ডগোল করো না, তোমরা সারি সারি হয়ে দাঁড়াও, আমার চাচা গেছে পানি আনতে, একটু পরে তোমাদের জন্য পানি আসবে। এই বলে সাকিনা সাকিনা বাচ্চাদেরকে শান্ত করছেন আর সবাইকে বলছেন একটুখানি অপেক্ষা করো। মাওলা আবুল ফজল আব্বাস ইমামের কাছ থেকে সালাম দিয়ে বিদায় নিয়ে এবার যাচ্ছেন, যাচ্ছেন কোথায়? যাচ্ছেন সেই জায়গায় যে জায়গায় একজন একজন করে গেছেন আর কেউ ফিরে আসেনি। আল্লাহ ধরনের আজিজ অন্য শহীদদের সাথে আমার মাওলা আবুল ফজল আব্বাসের একটা পার্থক্য ছিল, অন্য শহীদরা জীবিত ফিরে না আসতে পারলেও তাদের লাশগুলোকে ইমাম হোসেন আলাইহিসসালাম ফিরিয়ে এনেছিলেন এই তাবুগুলোর খিমাগুলোর সামনে, কিন্তু আবুল ফজল আব্বাসের লাশ ইমাম হোসেন আলাইহিসসালামের নির্দেশ পেয়ে গেলেন। আবুল ফজল আব্বাস এমন আব্বাসকে সবাই চিনত, বলছে আব্বাস আসছে সরো সরে যাও, যদি বাঁচতে চাও আব্বাস আসছে আব্বাসের পথ ছাড়ো, সবাই সরে গিয়েছিল। আবুল ফজল আব্বাস অনায়াসে গিয়েছিলেন সেই জায়গায় সেই ফুরাতের কুলে তিনি নামলেন। এটাও বলা হচ্ছে এতদূর নেমে গেলেন ঘোড়া নিয়ে যে ঘোড়ার পেট পর্যন্ত পানি ছুঁয়ে গেছে। আবুল ফজল আব্বাস একবার তাকালেন সেই পানির দিকে, এই পানির জন্য আমার মাওলার কিবাগুলোতে হায়াতাস হায়াতাস আফসোস সেই আওয়াজ আসছে। তিনি বললেন পিপাসা তো আব্বাসেরও কম ছিল না, অন্যরাও তো আরো দু একদিন পানি পেয়েছিল, হযরত আবুল ফজল আব্বাস তো তিন দিন ধরে পিপাসা আছেন, একবার চাইলেন পানি খাওয়ার জন্য, হাত তুলে হাতে পানি তুললেন। আমার আবুল ফজল আব্বাস জানি না ওই পানির মধ্যে কার মুখ দেখতে পেয়েছিলেন, কার পিপাসার মুখ দেখতে পেয়েছিলেন, তার মাওলা ইমাম হোসাইনের পিপাসার মুখ, নাকি সাকিনার পিপাসার মুখ, নাকি আলী আসগারের মুখটা দেখতে পেয়েছিলেন? নিজের নফসকে বলছেন হে আব্বাস এরা যখন পিপাসাত্ত তোমার মাওলা পিপাসাত্ত, ওই খিমার ভিতরে দোল্লায় আলী আসগার পিপাসাত্ত, তুমি কিভাবে পানি খাও? আলী আব্বাস পানি ছুঁড়ে ফেলে দিলেন, বললেন যে না এই পানি যতক্ষণ মাওলা হোসেন না খাচ্ছেন ততক্ষণ আমি খাবো না। তিনি মশক ভরে পানি নিলেন। আল্লাহ রে আল্লাহ, কখনো কখনো কোনো কোনো মানুষের কাছে কোনো জিনিস অনেক মূল্যবান হয়ে দাঁড়ায়, কারোর কাছে টাকা কারোর কাছে পয়সা কারোর কাছে তার কোলের বাচ্চাটা, যখন বিপদ আসে কোলের বাচ্চাটাকে এমন ভাবে নিতে চায় যে যেন বলতে চায় আল্লাহ আমার উপর দিয়ে যাওয়ার হয়ে যাক, আমার এই বাচ্চাটা যেন বেঁচে থাকে। আলী আব্বাস মশকটা তুললেন, তিনি কোলের মধ্যে এমন ভাবে নিলেন যেন বলতে চাচ্ছেন আল্লাহ যত তীর আছে আব্বাসের পিঠে আসুক, যত তলোয়ার আছে আব্বাসের উপর দিয়ে আসুক। এই হচ্ছে আলী আব্বাসের কাছে এই পানির মশকটা, অনেক মূল্যবান, আল্লাহ কোন আঘাত যেন এই পানির মশকে না আসে। আবুল ফজল আব্বাস পানির মাসুরটাকে এভাবে নিয়ে এগোচ্ছে আর দোয়া করছেন মাপছেন আল্লাহর কতটুকু মত বাকি আর কতটুকু আমার এই পথ বাকি আছে সাকিনার কাছে পৌঁছাতে ওই বাচ্চাদের কাছে আমি পানি নিয়ে যাব দূরে তাকাচ্ছেন পথ যেন মোটে ফোর হচ্ছে না পথ যেন মোটে কমছে না ওদিক থেকে আওয়াজ আসছে ইয়াজিদের ইয়াজিদের যারা শূন্য আছো তোমরা দেখছো না আব্বাস পানি নিয়ে চলে যাচ্ছে খিমার দিকে যদি এই পানি খিমায় পৌঁছায় তাহলে তোমাদের কারণ ইস্তার রাখবে না তোমরা আঘাত করো আব্বাসকে হত্যা করো এরপরে কি হলো হযরত আব্বাস কোনো দিকে মন কান নাই যেন বুঝছেন আর একটুখানি পরে আমি এই পানিগুলো নিয়ে যেতে পারবো হঠাৎ করে একটা তলোয়ার আসছে তলোয়ারের আঘাত আসছে কোথায় আসছে হযরত আব্বাস যে হাত দিয়ে সেই মশকটা ধরেছিলেন সেই হাতে আঘাত আসছে হাতটা কেটে মাটিতে দুলতে দুলতে পড়ছে হযরত আব্বাস একবার আফসোস করলেন হা আল্লাহ আমার কি হবে তিনি তাড়াতাড়ি বাম হাত দিয়ে ওই মশকটা ধরলেন আরো খানি টগবসার হলেন একবার খিমার দিকে তাকাচ্ছেন আর বেশি পথ বাকি রে এই তো আমি পৌঁছে গেছি এই তো আমি পৌঁছে গেছি কিন্তু একটু পরে আর একটা তলোয়ারের আঘাত আসছে আরো একটা হাত কবজির ওখান থেকে কেটে পড়ে যাচ্ছে উপর থেকে পড়ছে দুলতে দুলতে মাটিতে পড়ছে হযরত আবুল ফজল আব্বাস হযরত আবুল ফজল আব্বাস শেষবারে এই মশকটাকে নিজের সে দাঁতে চেপে ধরেছেন আর দোয়া করছেন বলছেন আল্লাহ আল্লাহ আর একটুখানি সুযোগ দাও আর একটুখানি সময় দাও যেন দুশ্মনের হাত থেকে আমি এই মশকটাকে নিরাপদে পৌঁছে দিতে পারি আল্লাহ রে আল্লাহ আচ্ছা তাহলে আজিজ এই দৃশ্যগুলোকে নিজের চোখে দেখতে হবে আপনারা কোনোদিন ভেবেছেন যা দুইটা হাত নাই চার দুইটা হাত নাই এই মশকটা ধরেছেন দুইতে দাঁতে চেপে আর শত্রুরা টার্গেট করেছে ওই মশকে যেন পানি না যায় আচ্ছা বলেন তো সব পানি সব তীর কি মশকে লাগছে না কোন কোন তীর মশকের একটু পাশে লাগছে অর্থাৎ আবুল ফজলের চোখে এসে লাগছে আবুল ফজলের মুখে এসে লাগছে আবুল ফজলের মুখটা তীরে তীরে ভরে গেছে একটা তীর এসে লেগেছে সেই মশকে আবুল ফজল আব্বাস আগে যতগুলো তীর এসেছে একটা ব্যথা অনুভব করেননি যতটা ব্যথা অনুভব করেছেন যখন ওই তীরটা মশকে এসে লেগেছে তিনি দেখছেন মশকের এই পানিটা পড়ে যাচ্ছে আর কারবালার মরুভূমির সেই বালি সেই পানিগুলোর সাথে সাথে শুষে নিচ্ছেন বলছে রে বালি এ বালি কারবালার মরুর বালি তুমি কি আমার আলী আজগারের চেয়ে বেশি পাশাচ্ছ তুমি কি আমার সাকিরার চেয়ে বেশি পাশাচ্ছ কেন পানিগুলো এভাবে শিশি নিচ্ছ কেন পানিগুলো এভাবে গিলে নিচ্ছ এক সময় দেখা গেল ইমাম হোসেন আলাইহিসসালামের যে কথা নির্দেশ পালন করতে পারছেন না আমি বুঝি না এইভাবে বলা হয়েছে রে আতে যার হাত নাই যার চোখে মুখে তীর বিঁধেছে যার মশক ফুটো হয়ে গেছে আলী আব্বাস বলছেন যে না আমি এইভাবে ফিরে যাব না আমি আমি পানি নিয়েই যাব তিনি ফিরে যাচ্ছেন আবার ফোরাতের দিকে আমি বলবো মাওলা এ আলমদার আপনি ফিরেছেন কিন্তু পানি নিয়ে আসবেন কিভাবে আপনার তো হাতও নাই আপনার তো মশক ও ছিদ্র হয়ে গেছে মাওলা কিভাবে আপনি পানি নিয়ে আসবেন জানি না কিভাবে কিভাবে তিনি আসছিলেন সেই ফুরাতের দিকে হযরত আবুল ফজল আব্বাস ফুরাতের একেবারে তীরে শহীদ হয়েছিলেন একেবারে তীরে শহীদ হয়েছিলেন যখন ফিরে যাচ্ছিলেন এক জালে বেশে একটা মোটা লোহার দণ্ড দিয়ে আমার মাওলা আবুল ফজল আলমদারের মাথায় এমন ভাবে আঘাত করলো যে মাথা ফেটে গেছে আবুল ফজল আব্বাস গোড়া থেকে পড়ে যাচ্ছেন একবার আওয়াজ দিচ্ছেন ইয়া হুসাইন ইয়া মাওলা দেখেন আপনার আলমদারের কি হাল হয়েছে এই আওয়াজটা শোনার জন্য হুসাইন প্রস্তুত ছিলেন তিনি অপেক্ষা করছিলেন ঘোড়া নিয়ে ছুটে আসছেন কেউ বলে না ঘোড়া নেওয়ার সময় পায়নি তিনি খালি পায়ে ছুটে আসছেন দৌড়ে দৌড়ে চলেছেন কোথায় আছো আমার ভাই আলী আব্বা কিছুক্ষণ যাওয়ার পরে দেখলেন একটা হাত পড়ে আছে। তিনি হাতটা তুলে নিলেন, বললেন, না এ হাত তো আর কারণ নেই, এ তো আমার ভাই আলী আব্বাসের হাত। এগোচ্ছেন আরো যাচ্ছেন, কিছুদূর যাওয়ার পরে আর একটা হাত পেয়েছে, বললেন এ তো দেখছি আমার ভাই আলী আব্বাসের হাত। এবার এগোচ্ছেন, এগোচ্ছেন কোথায় দেখছেন একটা মশক তীর বিদ্ধ হয়ে পড়ে আছে। এবার হচ্ছে দাঁড়াচ্ছিলাম, বুঝলেন আলী আব্বাস এ ধারে কাছেই থাকবেন। একটু পরে এগোলেন, দেখলেন আলী আব্বাস পড়ে আছেন, আর চিৎকার করছেন, বলছেন মাওলা আদ্রেকনি, মাওলা আদ্রেকনি, হে মাওলা দেখেন আপনার ভাই আলী আব্বাসের কি হাল হয়েছে। ইমাম হোসেন আলাইহিসসালাম বলছেন, আলী আব্বাস আমি এসে গেছি, আসো। তিনি তার ভাইয়ের মাথাটাকে কোলের উপরে তুলে নিলেন, বলছেন ভাইয়া দেখেন আমার চোখে মুখে তীর বিঁধেছে, আমার চোখে রক্তে জমাট বেঁধেছে, আপনি কি একটা আপনার হাত দিয়ে এই রক্তগুলোকে সরিয়ে দিবেন। হাত দিয়ে সরিয়ে দিয়ে বললেন মাওলা আবুল ফাজল আব্বাস, বলছেন মাওলা একটু রক্তটা সরিয়ে দেন, আমি আমার শাহাদাতের আগে আপনার নুরানি চেহারা একবার দেখে মৃত্যুবরণ করতে চাই। ইমাম হোসেন আলাইহিসসালাম রক্ত সরিয়ে দিলেন। ইমামে হুসাইন এই রক্ত সরিয়ে দেওয়ার পরে আবুল ফজল আব্বাস যখন চোখ দিয়ে তাকাচ্ছেন ভাইয়ের দিকে, দেখছেন ভাইয়া অজোরে কাঁদছেন, বুকে চাপড়াচ্ছেন, বলছেন ভাইয়া আপনি এভাবে কাঁদছেন কেন, বলছেন আল আল ইনকাজারা জারি আব্বাস, আমি এতক্ষণ এতটা ভেঙে পড়িনি, এখন আমার আলমদার চলে যাচ্ছে, আমি ভেঙে পড়েছি সেই জন্যে কাঁদছি। ইমাম হোসেন আলাইহিসসালাম আলী আব্বাসের রক্ত মুছে দিলেন, তীরগুলো যতগুলো বের করার চেষ্টা করলেন কিন্তু সব তীর বের হলো না। একবার বলছেন এ মাওলা আব্বাস, বলছেন এ মাওলা আমার শেষ বেলায় একটা ওসিয়ত আছে, ওসিয়তটা কি, বলছেন মাওলা আমার লাশটাকে আপনি যেন কেবায় নিয়ে যাবেন না। ইমাম হোসেন বলছেন হে আব্বাস আমার একটা কথা তুমি রাখবে, বলছেন কি কথা মাওলা, আপনার কথা তো রাখার জন্য আমি প্রস্তুত, বলছেন তুমি সারাটা জীবন আমাকে মাওলা বলে ডেকেছো, তোমার মুখ দিয়ে আমি কোনোদিন আমি ভাইয়া শব্দ শুনিনি। আলী আব্বাস আজকে বিদায় বেলায় একটা বার তুমি আমাকে ভাইয়া বলে ডাকো, একটাবার আমাকে ভাইয়া বলে ডাকো। আলী আব্বা বললেন মাওলা আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আমাকে গোলাম হিসেবে কবুল করেন। একটু পরে যখন শহীদ হয়ে যাচ্ছেন, ইমাম বললেন আলী আব্বাস তোমার লাশ তো সবাই দেখতে চাইবে, তুমি বলছো নিয়ে যাব না, কেন কি হয়েছে, বলছেন মাওলা আমাকে যদি নিয়ে যান আমি কিভাবে আমার মামার মুখটাকে দেখাবো, আমি তো বাচ্চাদেরকে কথা দিয়ে এসেছি মাওলা তোমাদের জন্য পানি নিয়ে আসছি, মাওলা সাকিনা হয়তো পেয়ালা নিয়ে অপেক্ষা করছে পানির জন্য, মাওলা আমি যখন যাব আমি কিভাবে তাদেরকে মুখ দেখাবো মাওলা। ইমাম হোসেন আলাইহিসসালাম, ইমাম হোসেন আলাইহিসসালাম আলী আব্বাসকে এই নাহারে আলকামার ধারে রেখে তিনি চলেছেন, আস্তে আস্তে চলেছেন সীমার দিকে, ওইদিকে ওইদিকে সাকিনা ওই তাবুর পর্দা একটু করে ফাঁক করে দেখছিল আমার চাচা কখন আসে কখন আসে। একটু পরে যখন দেখছেন বাবা আসছে, তখন বাচ্চাদেরকে বলছেন বাচ্চারা আর কোনো ভয় নেই বাচ্চারা, এই দেখো আমার চাচা চলে এসেছে, তোমাদের পানি পৌঁছে গেছে, আর কোনো ভয় নেই বাচ্চারা, তোমরা কেউ যেন বিশৃঙ্খলা করবে না, সবাই সারি সারি হয়ে বসো। একটু পরে দেখলেন যে না চাচা না, যিনি এসেছেন তিনি তো বাবা, ছুটে যেয়ে বলছেন বাবা বাবা আমার চাচাকে কি দেখেছেন কোথাও, বলছেন কেন, বলছেন চাচা তো আমাদেরকে পানি খাওয়াবে বলে গেছেন, আমি দেখেন তো এই বাচ্চাদেরকে বসিয়ে রেখেছে অনেকক্ষণ ধরে, বাবা বাবা এই বাচ্চাদেরকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, চাচা কিন্তু ফিরে আসছে না, বলছেন সাকিরা তোমার চাচা শহীদ হয়েছেন, তোমার চাচা শহীদ হয়ে গেছেন। শহীদের খবর শুনে জাইনাব কিবা থেকে ছুটে আসছেন, বলছেন ভাইয়া কোথায় আমার আব্বা, কেন আমার আব্বা যে লাশকে নিয়ে আসলেন না, কেন? বলছেন বোন জাইনাব, বোন জাইনাব, আলী আব্বাসের লাশ এমন অবস্থায় ছিল যে আমি সেই লাশকে নিয়ে আসার মতো অবস্থা ছিল না। বলছেন কি হয়েছিল ভাইয়া? বলছেন 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 কি বলছেন? হুসাইন বলছেন এ জাইনাব, আমার পায়ে এই লাশটাকে আমি এমন অবস্থায় দেখেছিলাম যে যখন একটা পা উঁচু করছিলাম না আর একটা পা জোরে পড়ে যাচ্ছিলাম, টুকরো টুকরো হয়ে গেছিল আমার পায়ের লাশ। এই লাল এই আলী আব্বাসের লাশ টুকরো টুকরো হয়ে গেছিল, আমি একটা পাশ উঁচু করলে আর একটা পাশ দাঁড়িয়ে পড়ে যাচ্ছিল। আল্লাহ দাঁড়ান, আমার মাজাহাব শেষ হয়ে আসছে। আল্লামা বাহারুল উলুমের একটা কথা বলি, উনি উনি এই কারবালায় একসময় মার্জা ছিলেন, শিয়াদের সমস্ত দায় দায়িত্ব ওনার ছিল, উনি বড় হুজুর ছিলেন। ওনাকে খবর দেওয়া হলো, এ হুজুর এ হুজুর, ওই আলী আব্বাসের যে রওজা আছে ওই রওজার একটা পাশ ধসে পড়ে গিয়েছে, ওনার কবরটা দেখা যাচ্ছে, ওনার মাজারটা আলগা হয়ে গেছে। আমাদের কি করতে হবে? মনে হচ্ছে এই জায়গাটা নতুন করে আবার গড়তে হবে, নতুন করে নির্মাণ করতে হবে। এ বাহারুল উলুম, আল্লামা বাহারুল উলুম বললেন চলো তো যাই দেখি ওখানে কি অবস্থা, দেখি কি করতে হয়, একজন মিস্ত্রিকে ডাকো। একজন মিস্ত্রিকে ডাকা হলো, তাকে নিয়ে গেলেন ইমাম রওজায় যে জিয়ারাত করা শুরু করলেন, আর মিস্ত্রিকে বললেন দেখে আসো কবরের ওই জায়গাটায়, কবরের ওই জায়গাটা যে জায়গাটা ওই ভেঙে দেখা যাচ্ছে কবরটা এমন ভাবে ছিল কিছুটা মাটির মধ্যে নামতে হতো কবরের মূল জায়গাটা দেখতে গেলে। সেই সেই যে মিস্ত্রি সেই মাটির মধ্যে নেমেছে কবরটা দেখার জন্যে, একটু পরে সেখান থেকে বেরিয়ে এসে অপেক্ষায় আছে কখন আল্লামা বাহারুল উলুমের এই জিয়ারাত শেষ হয়। জিয়ারাত শেষ হলো, বললেন তুমি কি দেখে এসেছো, কি কি লাগবে, কেমন? বলছেন মাওলা হ্যাঁ আমার হুজুর, আমি বলবো আপনাকে, তার আগে আপনাকে একটা কথা আমাকে বলতে হবে। বলছে কি কথা বলো? বলছে আপনারা যখন মুসিবত পড়েন, হযরত আব্বাসের মাথায় পড়েন, তখন বলেন যে আব্বাস বীর ছিল, আব্বাস আলমদার ছিল, আব্বাস ঘোড়ার পরে বসলে তার এই জানু দুটো হাঁটু দুটো ঘোড়ার কান পর্যন্ত পৌঁছে দিত, আব্বাস এমন বড় লম্বা আলমদার ছিল। কিন্তু কিন্তু আমি কি আপনাদের এই যা কথাগুলো শুনি এগুলো কি ভুল? বলছে কেন কেন কি হয়েছে? বলছে হুজুর আমি গেছিলাম যখন কবরটা দেখার জন্য, দেখলাম একটা ছোট্ট কবর, একটা বাচ্চার জন্য যেমন কবর করতে হয় ওরকম একটা ছোট্ট কবর। এর রহস্য কি? এই কথা শোনার সাথে সাথে আল্লামা বাহারুল উলুম সেই দেয়ালে মাথা ঢুকছেন আর কাঁদছেন কাঁদছেন জোরে জোরে কাঁদছেন, বেহাল হয়ে পড়লেন, বেকার হয়ে পড়লেন। ওই মিস্ত্রি বলছে হুজুর আমি কি এমন গলত বলেছি, আপনি এভাবে আজাদার করছেন, মাতব করছেন কেন? বলছে এই হুজুর কি বলছেন? আল্লামা বাহারুল উলুম বলছেন এই মিস্ত্রি তুমি সবই ঠিকই বলেছ, আমার মাওলা আবুল ফজল আব্বাসের এই বড় দেহ ছিল, ঘোড়ায় বসলে তার পা হাঁটু দুটো ঘোড়ার কান পর্যন্ত পৌঁছে যেত, আব্বাস বীর ছিল বলে সবাইকে ভয় পেত, কিন্তু জানো না জানো না আমার আব্বাসকে কিভাবে শহীদ করা হয়েছিল, তার এই লাশটাকে টুকরো টুকরো করা হয়েছিল। এই জন্যে ইমামে সাজ্জাদ সেই যখন কারবালার লাশগুলোকে দাফন করার জন্য এসেছিলেন, আব্বাসের লাশটাকে যখন উঁচু করছিলেন তখন জোরে জোরে পড়ে যাচ্ছিল, এক পাশ উঁচু করছিলেন আর এক পাশ জোরে জোরে পড়ে যাচ্ছিল। কি করলেন মাওলা ইমাম সাজ্জাদ আলাইহিসসালাম? একটা চাটাই আনতে বললেন, একটা চাটাই আনা হলো, ওই চাটাইয়ের ভিতরে তিনি এই টুকরোগুলোকে একটা একটা করে হাত দিয়ে দিয়ে তুললেন, তোলার পরে ওই চাটাইটাকে গোল করে বাঁধলেন একটা পোটলার মতো করে, একটা গর্তের মধ্যে করে সেই গর্তের মধ্যে হযরত আবুল ফজল আব্বাসের সেই লাশটাকে তিনি দাফন করেছিলেন। আজকে তুমি যে দেখছো ছোট্ট একটা কবর, এটা আসলে কোনো কবর ছিল না, এটা ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম এই মাওলা আবুল ফজল আব্বাসের এই লাশের টুকরোগুলোকে যে এক জায়গায় জড়ো করে একটা চাটাইয়ের মধ্যে রেখে এইভাবে তিনি তাকে দাফন করেছিলেন।
وَإِنَّ إِلَيْهِ رَاجِعُونَ سَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنْقَلَبٍ يَنْقَلِبُونَ আল্লাহ ইমামের আজাদেরিতে এই যে দুঃখটা চোখের পানি ফেলার তৌফিক আমাদের দিয়েছে আয় রব্বুল আলামিন, সবচেয়ে পাকতম পবিত্রতম এই দুই ফোঁটা পানি রসুলের তোমার কাছে দোয়া করছি আর রব্বুল আলামিন এই পানি দিয়ে আমাদের জীবনের সমস্ত ছোট বড় জানা অজানা সমস্ত সেই গুনার পাহাড়কে তুমি ধুয়ে মুছে সাফ করে দাও আর রব্বুল আলামিন। যতদিন বেঁচে থাকি যেন ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য কাঁদতে পারি সেই দিল আমাদেরকে দান কর আর রব্বুল আলামিন। কারবালার সেই শহীদদের তাজা রক্ত রসিকায় দোয়া করছে আর রব্বুল আলামিন আমাদের বাচ্চাদেরকে, আমাদের যুবকদেরকে, আমাদের বৃদ্ধদেরকে, আমাদের নারীদেরকে আহলে বাইতের সঠিক পথে গড়ে ওঠার এবং সেইভাবে জীবনযাপন করার তৌফিক দান আর রব্বুল আলামিন। আমাদের যাদের যে অসুবিধা আছে, ঋণ দায়, অসুস্থ মানুষ যারা আছে আর রব্বুল আলামিন, নানা রকমের বিপদ আপদের মধ্যে আছে আর রব্বুল আলামিন, মনের অনেকের নেক নিয়তগুলো আছে আর রব্বুল আলামিন, বিমারে কারবালা বিমারে মদিনার ওসিলায় দোয়া করছি আমাদের সকলের এই সমস্যাগুলো, এই অভাব কষ্টগুলো এবং এই মনের শুভ ইচ্ছাগুলো তুমি পূরণ করে দাও আর রব্বুল আলামিন। আমাদের ছেড়ে যারা কবরবাসী হয়েছে আমার সাথে সেই আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি তাদের জন্য দোয়া করছি আর রব্বুল আলামিন। ইমাম হোসেন আলাইহিস সালামের ওসিলায় তাদের কবরকে তুমি অন্ত সেই যে কবরের আজাব তা থেকে তুমি তাদেরকে নিস্তার দান করো আর রব্বুল আলামিন, তাদের এই কবরকে জান্নাতের আর আলোকিত করে দাও আর রব্বুল আলামিন। আমাদের ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ না তুমি পুরোপুরি রাজি ও সন্তুষ্ট হও আর রব্বুল আলামিন। এই মজলিস থেকে দোয়া করছি ইরানের বিপ্লবের জন্য, বিপ্লবের রাহবারের জন্য আর রব্বুল আলামিন, এই বিপ্লবকে এবং বিপ্লবের রাহবারকে তুমি হেফাজত করো আর রব্বুল আলামিন। তাকে যত ততদিন পর্যন্ত জিন্দা রাখো যতদিন না ইমামে জামানা জহুর করে আর রব্বুল আলামিন, ইমামে জামানাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মাঝে পাঠিয়ে দাও আর রব্বুল আলামিন। যারা ইসলামের এবং শিয়া মাজহাবের কসম খাওয়া শত্রু আর রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করো, আর যদি হেদায়েতের যোগ্য না হয় তাহলে তুমি গজব দিয়ে ধ্বংস করে দাও আর রব্বুল আলামিন। আমাদের এই কালীন আমলকে তুমি তোমার রহমত দিয়ে কবুল করে নাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم. بحق محمد وآله الطاهرين.